یا رب مصطفیٰ ہمارے حج جا کو نا ایش جنو دیکھی دو چوکے تو مرکبہ.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ. مدنی چینلر درشک بندو উপস্থিত হয়েছি মদনি চ্যানেলের জিলহজের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে হারামাইনের পথে, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন. আপনাদের সবাইকে জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন. আলহামদুলিল্লাহ, সেই প্রিয় প্রিয় মাস, মিষ্ট মিষ্ট মাস আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আগমন হয়েছে, যেই মাসে আল্লাহ তাআলা অসংখ্য সৌভাগ্যবানদেরকে হজ করার তৌফিক দান করে থাকেন. তো আলহামদুলিল্লাহ সেই মাসের আগমন হয়েছে, সেই সুবাদে মদিনী চ্যানেলও আপনাদেরকে একটি নতুন প্রোগ্রাম উপহার দিচ্ছে, যার নাম হচ্ছে হারামাইনের পথে. তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় নিয়ে শুনব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আমাদের ইলমে দ্বীনের মধ্যে অনেকটুকু বৃদ্ধি পায়. তো আসুন শুরুতে ভালো ভালো কিছু নিয়ত করে নেই, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম. আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটি দেখব, যে আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব. আজকে আমাদের সাথে উপস্থিত আছে দুজন মুবাল্লিগ এবং নাতখা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে উপস্থিত হবেন. আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অনেকদিন পর যাকে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন আমাদের কারি সেলিম ভাই. সেলিমে কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনাকে খোশ আমদিদ আমাদের প্রোগ্রামে. সেই সাথে আছে আমাদের হাসান ভাই. হাসান ভাই কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ. অতিথিরা আছে আমাদের অনুষ্ঠানে, ওনাদের কাছ থেকে আজকের বিষয় সম্পর্কে মাদানী ফুল শুনব. শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নেই, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুণা মিটিয়ে দিবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন. তো এই মুবারক মাস, যে মাসের আগমন হয়েছে ইসলামী বছরের শেষ মাস এবং খুবই গুরুত্বপূর্ণ মাস, বলা হয়েছে যে মাসের প্রথম 10 দিন অনেক ফজিলতওয়ালা. তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই মুবারক মাসে আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করব. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম. আজকের আমাদের যে আলোচ্য বিষয় তা হলো জিলহজের প্রথম 10 দিনের বরকতময় আমল, সেই সাথে আরও কিছু বরকতময় আমল সম্পর্কে আমরা জানব. বিশেষ করে আমাদের আলোচনার বিষয় থাকবে প্রথম যে 10 দিন জিলহজের, সেই 10 দিনের মোবারক আমল, বরকতময় কী কী আমল আছে এবং কী কী আমলের ব্যাপারে কোরআন ও হাদিসে আমাদেরকে রহনুমা করেছে, আমাদেরকে পথ দেখিয়েছে ইনশাআল্লাহ, সে সম্পর্কে জানব. প্রতিদিন একটি করে প্রশ্ন থাকবে, যার উত্তর আমরা আমাদের অতিথিবৃন্দ থেকেও নিব ইনশাআল্লাহ, এবং শেষের দিকে এবং আপনাদের কাছ থেকেও নিব. যারা সঠিক উত্তর দিবেন অডিয়েন্সের মধ্যে থেকে, তাদের নাম ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষে ঘোষণা করব. আজকের প্রশ্ন হচ্ছে জিলহজের কোন তারিখে হাজি সাহেবগণ মিনায় অবস্থান করেন, এটা হচ্ছে আজকের প্রশ্ন. আসুন আমরা আলোচনার দিকে যাই ইনশাআল্লাহ. কিছুক্ষণ পর নাত খাসলে আমরা নাত ইনশাআল্লাহ শ্রবণ করব. জি আমাদের সেলিম ভাই, মাশাআল্লাহ, জিলহজ মাস যদি দেখা হয় তাহলে খুবই বরকতওয়ালা একটি মাস, যে মাস ইসলামের অন্যতম রোকনের সাথে সম্পর্ক রাখে.
জি,
ইসলামের 5টি রোকন বা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ, এবং সেই হজের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে জিলহজ মাস.
জি,
সেই সাথে আমরা জানি যে সুন্নাতি ইব্রাহিমী যাকে বলা হয় কুরবানি,
জি,
সেটার সাথেও এই মাসটি সম্পর্কিত. তো কি বলবেন জিলহজ মাস নিয়ে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম. সর্বপ্রথম আপনাকে যারা দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠান দেখছেন মাদানী চ্যানেল বাংলায়ের হারামাইনের পথে,
জি
সকলকে জানাই জিলহজ মাস শরীফের চাঁদ মুবারকের মুবারকবাদ ও শুভেচ্ছা। আসলে দেখেন লিয়াকত ভাই, আমরা যদি দেখি জিলহজ মাস, এটা আরবি যে ১২ মাস রয়েছে তার মধ্যে সর্বশেষ মাস,
জি,
এবং কিতাবের মধ্যে যে সমস্ত মাসের ব্যাপারে পবিত্রতা এবং বরকতময় এবং বর্ণনা করা হয়েছে,
জি,
সেই মাসগুলির মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। আর দেখুন, আর এটা কেনই বা বরকতময় হবে না,
জি,
যেহেতু আপনি শুরুতেই বলেছেন যে এই মাস এবং ওতপ্রোতভাবে জড়িত হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম, হযরত সাইয়েদুনা ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের কিছু এমন আমল, বরকতময় আমল, যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বরকতময় আমল,
জি,
এই দশ দিন সম্পর্কে প্লাস পাশাপাশি আরও কিছু আমরা বরকতময় আমল সম্পর্কে আলোচনা মুবালিগের কাছ থেকে শ্রবণ করব
ইনশাআল্লাহ।
তাহলে দেখুন যে ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত মকবুল হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, যার কারণে কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত উম্মতগণ আসবেন, প্রত্যেক উম্মতের জন্য যাদের উপর আবশ্যক মানে নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তাদের জন্য ওই কাজটা করাটা আবশ্যক হয়ে যায়,
জি,
ওই আমলটা করাটা কি হয়ে যায়,
ওয়াজিব,
ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আচ্ছা, তো যেহেতু আমরা আলহামদুলিল্লাহ বরকতময় মাস আমাদের কাছে তাশরিফ নিয়ে এসেছেন, তো একটা হাদিস শরীফ এর পূর্বে প্রথমে একটা, এই যে এই দশ দিনের যেটা ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে খুব সুন্দরভাবে ইশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ৩০তম পারা সূরা ফজর এর শুরুতে আল্লাহ তাআলা ইশাদ করছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ কনজুল ঈমান থেকে এই আয়াত মুবারাকার অনুবাদ হচ্ছে সে প্রভাত এবং দশ রাত্রের শপথ করছে। তো মুফাসসিরগণ বেশিরভাগ ক্ষেত্রে যে ওয়ালাইয়ালিন আশ, যে দশটি রাত এর শপথ আল্লাহ তাআলা করেছেন, ওই দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন। তাহলে দেখুন, যে জিলহজ মাসের প্রথম দশ রাতের ব্যাপারে, দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা দিচ্ছেন, ইশাদ করছেন, শুধু তাই নয় শপথ করছেন, তাহলে এই আয়াতে মুবারকের মাধ্যমে আমরা এটা বুঝে নিতে পারি যে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এবং মর্যাদা অনেক বেশি।
জি,
ওই কারণে আমির আহলে সুন্নাত আমাদেরকে যে উৎসাহিত করে থাকেন, যখন চাঁদ রাত, প্রথম চাঁদ রাত চলে আসে, তখন আমাদেরকে সূরা মুলক শরীফ পড়ার জন্য কি উৎসাহিত করে থাকেন, এটার আলাদা একটা ফজিলত রয়েছে। তো ওদিকে যাব না, তো যদি আমরা পড়ে থাকলে তো আলহামদুলিল্লাহ, যদি না পড়ে থাকি আমরা ইনশাআল্লাহ সূরা মুলক শরীফ তেলাওয়াত করব।
আপনি যেহেতু বলে দিয়েছেন, আমি বলে দেই যে ব্যক্তি প্রত্যেক রাতে, এটি কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক শরীফের তেলাওয়াত করবে বা শ্রবণ করে নেবে,
জি,
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ।
তো দাওয়াত ইসলামের বরকত এটাই, দাওয়াত ইসলামের শিক্ষা এটাই, তালিমাত এটাই, যে আমরা যাতে সূরা মুলক শরীফ প্রতিদিন রাতে অন্তত ঘুমানোর পূর্বে পড়ে নেই। দাওয়াত ইসলামের আমির যিনি, প্রতিষ্ঠাতা যিনি, এনারও এটি শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে ওনার মাধ্যমে, যে আমরা যাতে এটার চর্চা করি, এবং এটার চর্চা কোথায় হয়, দাওয়াত ইসলামিত হয়।
আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশেষ করে আমির আহলে সুন্নাত এবং চাঁদ রাতের প্রথম যেটা তারিখ,
জি,
ওই তারিখের মধ্যে সূরা মুলক শরীফের তেলাওয়াত করাটা আলাদা একটা ফজিলত রয়েছে। ওটা তো আমরা করবো ইনশাআল্লাহ।
জি,
এর পাশাপাশি যেমন কিতাবের মধ্যে আসছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম, অর্থাৎ জিলহজ এর দশ দিন ব্যতীত এমন কোনো দিন নেই যাতে নেক আমল করা আল্লাহ পাকের নিকট অধিক
পছন্দনীয়।
জিলহজ মাসে এর প্রথম দশ দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করা, নেকির কাজ করা, এটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দনীয়। দেখুন লিয়াকত ভাই, পছন্দনীয় বিদায় বলতেই তো আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে কি ওয়ালাইয়ালিন আশরে বলে শপথ করেছেন, ওই দশ দিনের শপথ, ওই দশ রাতের শপথ। আচ্ছা, অপর এক বর্ণনায় রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াল আমালু ফীহিন্না ইউদাআফু ৭০ মিআতিন দিআফিন, অর্থাৎ এই দশ দিনে নেক আমলের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়।
সুবহানাল্লাহ।
শুআবুল ঈমানের মধ্যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, যে বর্ণনা করেছেন শুআবুল ঈমানের মধ্যে লেখক বে দেখুন, আমরা তো নেক আমল সম্পর্কে আলহামদুলিল্লাহ শ্রবণ করছি করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি, যে নেক আমল আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা করি, কিন্তু নেক আমলটা এখন আমার থেকে চিন্তা করতে হবে এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত মুয়াক্কাদা না মুস্তাহাব কাজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমরা ফরজের পরিবর্তে যখন চ্যানেলের মাধ্যমে হোক ওয়াস নসিহতের মাধ্যমে হোক কিছু মুস্তাহাব আমল সম্পর্কে আমরা শ্রবণ করি, ওই মুস্তাহাব আমলটা আমরা খুব আগ্রহের সাথে আমরা আমল করার জন্য চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুনিয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যে সমস্ত আমলই করবেন প্রত্যেকটা আমল
বরকতময়।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আপনি যে সমস্ত আমল করবেন সেটা জিলহজ মাসে হোক এবং পুরো জিন্দিগির মধ্যে হোক প্রত্যেকটা আমলে হচ্ছে কি
বরকতময়। জি,
একটা হাদিস শরীফ হযরত সাইয়্যিদুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা বুখারী শরীফের মধ্যে কি করা হয়েছে নকল করা হয়েছে, আল্লাহ পাকের ইরশাদ করেন, আমরা অনেকবার শুনেছি, যে ব্যক্তি আমার কোন বলির সাথে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিয়েছি।
আল্লাহু আকবার।
আচ্ছা, এটা বলার পর এবং আমার বান্দা যে জিনিসের মাধ্যমে আমার নৈকট্য চায় তার মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় হলো ফরজ। এটা হাদিস শরীফ আনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের সমাজের মানুষরা দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত হচ্ছে ফরজ ইবাদত।
ফরজ ইবাদত।
এখন আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে হয়তো বা কিছু বরকতময় আমল সম্পর্কে শ্রবণ করলাম, তো ওই আমলগুলি করলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জিলহজ মাস নয় সব সময়ের জন্য আপনার আমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ
করেছে
পড়ি আমরা। আচ্ছা, যাদের উপর নিসাব পরিমাণ সম্পদের মালিক, যাদের উপর হজ ফরজ হয়েছে, এই যে হজের মাস চলমান, আমরা কি হজ করি? অনেকে আমরা হজের মাসালা মাসালি সম্পর্কে জানি
না,
যে আমার যে নিসাব পরিমাণ সম্পদ হওয়ার কারণে আমার উপর যে হজ ফরজ হয়েছে আর ওই হজ ফরজটা আদায় করার কারণে এটা হচ্ছে একটা উত্তম বরকতময় আমল, সেটা সম্পর্কে আমরা জানি না।
যতটুকু সম্পদকে নিসাব বলা হয় সেটাও তো জানি না আমরা।
জি, আচ্ছা, অনেক সময় দেখা যায়, দেখেন নফল রোজা রাখা, এই যে কিছু অজিফা আছে ওই অজিফাগুলি পড়া, এটা উত্তম ইবাদত,
জি,
বরকতময় ইবাদত,
মানুষ খুব শৌখিনতার সাথে এগুলো পড়ে, জি।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার নৈকট্য হওয়ার জন্য প্রিয় বান্দা হওয়ার জন্য সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে ফরজ ইবাদত।
বেশক বেশক।
তাহলে আজকের আলোচ্য বিষয় থেকে এবং আজকের এই অনুষ্ঠান থেকে হারামাইনের পথে এই অনুষ্ঠান থেকে আমরা প্রথমে এই আমলটা নিই, যে আমরা শুধু আজকে নয় যতদিন বেঁচে থাকবো যে প্রত্যেকটা দিন ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব
ইনশাআল্লাহ।
কারণ এই পাঁচ ওয়াক্ত নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক তরিকা মোতাবেক দেখানো পথে মতে আমল করার মাধ্যমে যদি আল্লাহ তাআলাকে রাজি করতে পারি তাহলে ওই নামাজ অবশ্যই অবশ্যই আপনার জন্য আমার জন্য বরকতময় আমল। কেমন? কারণ দুনিয়ার মধ্যে আপনার প্রশান্তি মিলবে, পরকাল আপনার জন্য নাজাতের একটা মাধ্যম মিলবে।
আচ্ছা,
দ্বিতীয় বিষয় এরপর বলছেন, আর নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকো। তাহলে এখানে ফরজ ইবাদত এটা করতেই হবে। দেখেন আমরা দুনিয়ার মধ্যে ডিউটির পাশাপাশি কিছু ওভারটাইম কাজ করি, কেন? কিছু স্যালারি বেশি,
ওভার স্যালারি পাওয়ার জন্য।
জি
জি,
ঠিক একইভাবে যদি আল্লাহ তাআলার নৈকট্যশালী বান্দা হতে চাই, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চাই, ফরজের পাশাপাশি যারা আল্লাহ তাআলার নেক বান্দা তাদের আখলাক হচ্ছে, তাদের কর্ম হচ্ছে, ওই বরকতময় আমলগুলি নফল নামাজ, নফল রোজা, অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা, আল্লাহ তাআলার জিকির করা, কোরআন পাকের তেলাওয়াত করা, নেকির দাওয়াত দেওয়া, মুসলমানদেরকে সালাম দেওয়া, যেমন এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা হাদিস শরীফ শ্রবণ করেছি যে প্রত্যেকটা আমলকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়।
জি জি জি।
তাহলে ফরজ ইবাদত এটা আছে, এটা করব, এর পাশাপাশি যে সমস্ত আমলগুলি রয়েছে নেকির কাজ এবং এই যে 10 দিনের যেটা রোজার ফজিলত বলা হচ্ছে যে, আচ্ছা এটা এই হাদিসটা শেষ করে দেওয়ার পর ইনশাল্লাহ যে রমজান 10 দিনের যেটা ফজিলত সে সম্পর্কে আসতেছি। তো এক পর্যায়ে আমি তাকে আমার প্রিয় বানিয়ে নেই, যদি সে আমার নিকট চায় তবে আমি তাকে অবশ্যই প্রদান করব, আর আশ্রয় প্রার্থনা করলে তবে তাকে অবশ্যই আশ্রয় প্রদান করব। তাহলে উত্তম আমলের বরকত হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি,
জি,
উত্তম আমলের বরকত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, উত্তম আমলের বরকত হচ্ছে আপনি পরকালে যেটা আরামদায়ক ঘর জান্নাত, ওই জান্নাতে আল্লাহ তাআলার দয়ায় এই উত্তম বরকতময় আমলের কারণে আপনি সেখানে যেতে পারবেন। তো সেই জন্য যেহেতু এই জুলহজ মাস আমরা পেয়েছি আল্লাহ তাআলার দয়ায়, আলহামদুলিল্লাহ, হয়তো যারা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তারা হয়তো এখন সে সুযোগ পাচ্ছে না, কিন্তু এই জুলহজ মাস আমরা আবার পেয়েছি। তো আমাদের উচিত যারা নামাজ পড়ি তাদেরকে মুবারকবাদ, আল্লাহ তাআলা তাদের নামাজ কবুল করুক। এর পাশাপাশি যে নফল যে ইবাদতগুলি রয়েছে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব, পাশাপাশি ওই যে ফরজ ইবাদতগুলি যেন আমরা গুরুত্ব সহকারে দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন,
দর্শক এখানে নফলের ব্যাপারে আপনাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে না, বরং ফরজ বা যেটা আমার প্রায়োরিটি লিস্টের মধ্যে প্রথমে থাকা উচিত ফরজ, সেই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে, যাতে আমরা এই দশ দিনে তো অনেক আমল, যে আমরা ইনশাআল্লাহ আমল কী কী সেটা শুনবো, কিন্তু সেই আমলের পাশাপাশি আমার যাতে ফরজটা ছুটে না যায়। আমার অনেক সময় দেখা যায় যে অনেকে নফল রোজা তো রাখে পুরো দিন, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তো সেই রোজা রাখার আমার মনে হয় না কোনো সার্থকতা আছে। তো আপনি আল্লাহকে রাজি করছেন, কিন্তু আল্লাহর ফরজিয়াতকে ছেড়ে, আল্লাহ তাআলার যেটা সর্বোচ্চ হুকুম সেটাকে ছেড়ে আপনি নফলের পেছনে দৌড়াচ্ছেন, সেটা দেখার বিষয় বা লক্ষ্য করার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এই দশ দিন খুবই বরকতময় দিন বলা হয়েছে, এবং এই দিনে হুজুর মাশাআল্লাহ খুব সুন্দরভাবে লাস্টে বলেও দিয়েছেন, প্রথমে তো রেওয়ায়েতে এসেছে যে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয় আমলগুলোর সওয়াব, এবং অনেক রেওয়ায়েতে 700 গুণ বলা হয়েছে। তো এর চাইতেও বেশি আল্লাহ তাআলা চাইলে দিতে পারেন। তো আমাদের উচিত আমল করে যাওয়া ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। আল্লাহ করিম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাদের সাথে হাসান ভাইও আছেন, জি হুজুর, বরকতময় আমল জিলহজ মাসে কী বলবেন আপনি এ ব্যাপারে?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পবিত্র জিলহজ মাসের দিন আমাদের সকলকে পবিত্র জিলহজ মাস নিয়ে কিছু বলার তৌফিক দান করেছেন। মাশাআল্লাহ, এটা এক ধরনের নেকির দাওয়াত। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে আরেকজনকে নেকির দাওয়াত প্রদানও করতে পারছি, তাও শুরুর দশ দিনের শুরুর দিন। মাশাআল্লাহ, জিলহজ মাসের আপনি যদি আমলের কথা বলেন, বরকতময় আমলের কথা যদি বলেন, মানুষ আপনার থেকে জানতে চাইবে যে কিভাবে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ পর্যন্ত যাওয়া যায়, এর উজিফাটা বলে দেন। আরও অনেক তো আমল আছে জিলহজ মাসের, আপনার নামাজের আমল আছে, রোজার বিভিন্ন কথা আছে, কিন্তু সবচেয়ে যেটা মানুষ আকাঙ্ক্ষা করে জানতে চায় সেটা হচ্ছে কেমনে হজ পর্যন্ত যাওয়া যায়, কাবা শরীফ পর্যন্ত যাওয়া যায়, এই আমলটা যদি বলেন। তো কিতাবের মধ্যে আসছে, বিভিন্ন ওলামাই কিরামগণ বলেন যে যে চাই সে হজ করতে যাবে। হজ করতে যাওয়ার জন্য প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে পাথেয়, কিন্তু পাথেয় অনেকের কাছে থাকে কিন্তু তার কিন্তু সৌভাগ্য হয় না। এখানে সৌভাগ্যেরও বিষয় আছে, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ডাকেরও বিষয় আছে। সেই যেতে পারে যাকে আল্লাহ তাআলা ডাকেন, অন্যথায় যাওয়া কিন্তু পসিবল
না।
না, আর উলামায়ে কিরামগণ বলেন কেউ যদি চায় সে হজ করতে যাবে, শুধু একবার যাবে না, বরঞ্চ বারংবার যেতে চায়, তাহলে তার উচিত সে যেন প্রথমত হাজিদের খিদমতে লিপ্ত হয়ে যায়। এটা হচ্ছে জিলহজ মাসের সবচেয়ে বড়, সে যেন হাজিদের কি হয়ে যায়, খিদমতের মধ্যে লিপ্ত হয়ে যায়, হোক সেটা ওইখানে যারা হজ করতে গেছে, আপনিও গেছেন সাথে, আপনি সেখানে খিদমত করছেন হয়তো সেটা, অন্যথায় কেউ হজ করে চলে আসছে অথবা হজ করতে যাবে, তার খিদমত করলেন আপনি, তাকে ব্যাগ গুছিয়ে দিলেন, তাকে আপনার পথ সি অফ করলেন, পথ দেখিয়ে দিলেন, আপনার এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসলেন, এগুলো করার কারণে ওই বান্দার মুকাদ্দরের মধ্যে হজ কি হয়ে যায়, নসিব হয়ে যায়।
আল্লাহু আকবার। এখান থেকে একটা কথা আমার মনে পড়ে গেল, আলহামদুলিল্লাহ আরব শরীফ যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো সেখানে আমাদের সাথে আমাদের কাফেলার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, ওনার কর্মকাণ্ডগুলো আমাদেরকে খুব অবাক করেছে। সেটা হচ্ছে যখন আমরা প্রথমবার যখন আমরা তাওয়াফ করতে যাচ্ছিলাম, আমাদের মুয়াল্লিম সাহেবও ছিলেন, তো আমরা যখন মাতাফ এরিয়াতে ঢুকব, তো মাতাফ এরিয়াতে ঢুকার আগেই তো সবাই জুতা খুলে নিচ্ছিলাম, যেহেতু প্রথমে মসজিদুল হারাম দিয়ে ঢুকে এরপর মাতাফের জায়গায় যেতে হবে, তো যেহেতু মসজিদ দিয়ে ঢুকবে এর আগে আমরা জুতোগুলো খুলে নিচ্ছিলাম। তো এখন জুতো খুলছিলাম, এখন সবার একটাই টেনশন ছিল যে জুতোগুলো রাখবো কোথায়। অনেক মানুষের ভিড়, অনেক কোথায় রাখবো, আবার এসে পাবো কি না, এখানে তো অনেক বিশাল কাজ কারবার, এখানে এত বড় বড় জায়গা, বা কোথায় রাখবো, এসে খুঁজে পাবো কি না, অনেকের একটা টেন্ডেন্সি ছিল এটা, বা সাথে যদি না রাখি তাহলে টেনশনটা ওইদিকেই থেকে যাবে। তো এক মানে আমাদের কাফেলার এক আজীব মানুষকে দেখলাম, উনি বললো যে আপনাদের সবার জুতো আমার ব্যাগের মধ্যে দিয়ে দেন। সেলিম ভাই, হাসান ভাই, বিশ্বাস করেন যে এই বাক্যটা না আমাদের সবার হৃদয় ছুঁয়ে নিয়েছে। তো সবার মন দিয়ে এটাই বের হয়েছে যে মানে আপনি কিছু করেন বা না করেন, আমাদের সবার মানে ইবাদতের স্বভাবটা আপনি নিয়ে নিয়েছেন এই বলার দ্বারাই। তো উনি আলহামদুলিল্লাহ ওনার ব্যাগে যতজনের জুতা উনি রাখতে পেরেছেন, ততজনের জুতা উনি ক্যারি করেছেন। তো এটাকে মানে এই কথাটা শুনে আমার মানে খুবই মনে পড়ে গেল ওনার কথা, আল্লাহ তাআলা ওনাকে সালামত রাখুক। আর ওনার মধ্যে আমি পুরো সফরে ইশকে রসুলের যে অবস্থা দেখেছি মারহাবা, ইশকে গোসপাকের যে অবস্থা দেখেছি আমি মারহাবা, এবং হাজিদেরকে খিদমত করা বা আল্লাহর ঘরের মেহমানদেরকে খিদমত করার যে একটা টেন্ডেন্সি, সেটা আমি ওনার মধ্যে দেখেছি আলহামদুলিল্লাহ। তো এমনও লোক আমাদের সমাজে আছে, আর এমনটা করা উচিত যে হাজি সাহেবরা যাচ্ছেন, কাফেলা তো করে যাচ্ছেন, আপনার কাফেলার সঙ্গীদের মধ্যে এমন অনেক বার্ধক্য থাকবে, বয়স্ক থাকবে, যারা চলতে অক্ষম হবে বা চলতে কষ্ট হবে, বা তারা চিনবে না পথ বা করতে জানবে না, তাদেরকে সহযোগিতা করা উচিত।
জি মাশাআল্লাহ। যদি সাধারণভাবে চিন্তা করি দেখা যায় যে আমাদের ঘরের মধ্যে কোনো একজন মেহমান আসলো, এসে সে হয়তো এর কাজ কারবারের মাধ্যমে আমাদের মনকে তুষ্ট করলো, তাহলে সে যাওয়ার আগে মানে আমাদের ঘরের মধ্যে বলে যে তোমার ওই বন্ধুকে, ওই রিলেটিভসকে আরেকবার আসতে বলবা, এর কাজগুলো আমার কী লাগছে, ভালো লাগছে, যার কাজ কারবার ঘুরে। এখন ওই বান্দা যদি পবিত্র মক্কা মুকাররমার মধ্যে হাজিরি দেয়
আল্লাহ
এবং তার আমি খিদমত করলাম, তাহলে আল্লাহ পাক বলেন একে তুমি আরেকবার ডেকে নাও, আমার এর কাজ কারবার কি হয়েছে, পছন্দ হয়ে গেছে। তো সেজন্য উচি আমরা যেন যারা হাজি আছেন ইনাদের খিদমত করি, ইনাদের যথাসম্ভব সম্ভব ব্যাগ গুছিয়ে দেই, ইনাদের খিদমত করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমাদেরও হজে যাওয়ার সৌভাগ্য নসিব হয়েছিল।
জি হ্যাঁ, এখানে আরেকটা বিষয় এটাও আছে না, যে আপনি বলছেন যে হজে যাওয়ার ব্যাপারে পাথেওটাও জরুরি, এরপর ডাকের ডাকের বিষয়টাও জরুরি, এরপর আপনার তকদিরের বিষয়টাও জরুরি, এবং আগ্রহের বিষয়টাও জরুরি। আগ্রহ দরকার, আগ্রহ যদি থাকে ইনশাল্লাহ একদিন না একদিন আমার আপনার ব্যবস্থা হয়ে যাবে, আর যদি আপনার আগ্রহই না থাকে, আরে গেলাম আর কি কখনো, এমনটা যদি হয় তাহলে পাথেও ঠিকই আপনার থাকবে, অঢেল সম্পদের মালিক হবেন আপনি, কিন্তু হয়তো বা আপনার আগ্রহ না থাকার কারণে সেখানে যাওয়াটা আপনার নসিব হবে না। এই জন্যই তো শের বলে না, আমিরুল সুন্নতের শেরের মধ্যে আছে
কে মে কাবা
হে
কাশ কে বারে মে ফির মি ঠাম দিনা দেখো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার মুকদ্দরে
আমিন
মক্কা মদিনা লিখে দিক। মক্কা মদিনা আমিরুল সুন্নত খুব সুন্দর বলেন, আমিরুল সুন্নতের প্রায় ভিডিওতে আমি শুনেছি, লেটেস্ট ভিডিওতেও শুনেছি যে মক্কা মদিনা যে দেখে নাই তার জীবনের কোনো সার্থকতাই নাই, আর মক্কা মদিনা দেখে নাই তো কিছুই দেখে নাই। যে জীবনে একটা বারের জন্য হলেও মক্কা মদিনায় যায় নাই, সে জীবনে কিছুই দেখে নাই। তো এজন্য আমাদের উচিত আগ্রহের বিষয়টা, জিজুর আগ্রহ।
মাশাআল্লাহ, পীরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত অপেক্ষা অন্য কোনো দিনের ইবাদত এত পছন্দনীয়
নয়।
জিলহজ মাসের যে প্রথম 10 দিন এর ইবাদতগুলো আল্লাহ পাকের দরবারে অনেক বেশি পছন্দনীয়। এর প্রতিদিনের রোজা, এক বছরের রোজা এবং প্রতি রাতে জাগ্রত হয়ে ইবাদত করা সবে কদরের সমান। এর প্রতিদিনের কেউ যদি রোজা রাখে সেটা এক বছরের রোজার সমপরিমাণ হয়ে যাবে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে দশম যে দিন ওই দিন কিন্তু রোজা রাখা যাবে না,
যাবে না।
হ্যাঁ, তো প্রথম 9 দিনের কেউ রোজা রাখলো, পরিপূর্ণভাবে রোজা রাখলো, তাহলে তার কয় বছরের রোজার সমপরিমাণ হলো? 9 বছরের রোজা। চিন্তা করে দেখেন কত আপনার আমল কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাচ্ছে। আবার বলছে আমরা রমজান মাসে সবে কদরের কিন্তু তালাশ করি, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের রাতের যে ইবাদত, রাতের যেটা কিয়াম, এটা প্রত্যেকটা রাত যেন কিসের মতো,
শবে কদর,
আর শবে কদর উপেক্ষা আপনার উত্তম তো রাত নেই। তাহলে আপনি কয়টা রাত পাচ্ছেন শবে কদরের মতো? আপনার
দশটা রাত।
তো সেই জন্য আমাদের উচিত আমরা দিনের বেলা যাতে রোজা রাখি, প্রথম নয় দিন যাতে রোজা রাখি এবং দশ দিন যাতে রাত জেগে কি করি, ইবাদত করার মাধ্যমে অতিবাহিত করি। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন যে জিলহজ মাসের প্রথম যে দশ দিন এ সময় উচিত, বান্দা অন্যান্য সময় তো ইবাদতের কসরত করবে, এই স্পেশাল দশ দিনে এর ইবাদতের কসরত, ইবাদতের ইচ্ছাটা যেন আরো কি করে দেয়, বাড়িয়ে দেয়। যা কিছু ইবাদত আছে, মা বাবার খিদমত করা বলেন, পরিবারের জন্য ব্যয় করা বলেন, পরহেজগারিতা অবলম্বন করা বলেন, সৎকা করা বলেন, বেশি বেশি তসবিহ তাহলিল পাঠ করা বলেন। এবং আমার আমির আহলে সুন্নাহ দামাত বরকতমল আলিয়া ইনার একটা ভিডিও ক্লিপসের মধ্যে আরজ করেছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের উজিফার মধ্যে দুইটা উজিফা সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহ তাআলার দরবারে। একটা হচ্ছে বান্দা যেন বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এবং আল্লাহু আকবার সেটা পাঠ করতে থাকে, এটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয়। সেজন্য আমরা ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে ফেলি বেশি পরিমাণে তসবিহ তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সেটা পাঠ করতে থাকি, আমাদের যারা আত্মীয় স্বজন আছে ইনাদেরকে দান খয়রাত করে থাকি। স্পেশালি আরও কিতাবের মধ্যে আসছে কারো যদি কুরবানি করার সামর্থ্য না থাকে, দেখেন ইসলাম এটা কত সোজা, ইরশাদ করছে কি কারো যদি কুরবানি করার ইচ্ছা আপনার সামর্থ্য না থাকে তাহলে সে যেন এই দশ দিন কৌরকর্ম থেকে বিরত থাকে। যদি বিরত থাকে তাহলে তার এই যে কৌরকর্ম, অর্থাৎ চুল কাটা, গুফ ছোট করা, দাড়ি নখ কাটা, এগুলো থেকে যদি বিরত থাকে তাহলে তাকেও কুরবানির মতো সওয়াব দান করা হবে। যে কুরবানির পশুর শিং লোম এগুলা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আসবে, ওই ব্যক্তির জন্য কি করার জন্য, সুপারিশ করার জন্য। এর চেয়ে বেশি পছন্দনীয় কোনো ইবাদত জিলহজ মাসে নাই যেটা কুরবানির পশু জবাই করার মধ্যে আছে, আর কুরবানির পশু সেটা আল্লাহ পাকের দরবারে ওই বান্দার জন্য কি করবে,
সুপারিশ করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মাশাআল্লাহ খোরকর্মের বিষয়টা আমার হুজুর তুলে ধরেছেন, এখানে অনেকেই খুবই আবশ্যকভাবে এটা মনে করে যে মানে একেবারেই করা যাবে না। আমাদের সমাজের মধ্যে অনেক মা বোন বলেন বা অনেকে না জানার কারণে,
আমি যে শুরুতে যে বিষয়টা এই কারণে তো তুলে ধরলাম,
জি জি,
যে কিছু কিছু বিষয় যেটা মুস্তাহাব, আপনি করলে সব পাবেন,
না করলে গুনাহ নাই,
জি,
কিন্তু এগুলোকে আমরা অনেক গুনার মতো মনে করি যে মানে দশ দিন কাটাই যাবে না। কিন্তু এখানে বলা হয়েছে যে যারা কুরবানি করার সামর্থ্য রাখবেন, আর কুরবানি করার সামর্থ্য যদি নাও রাখেন তাহলে এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন মুস্তাহাব কাজ, তাহলে কুরবানির মতো সবাব পাবেন। তো কুরবানি যারা করছেন তাদেরও কিন্তু এটা বাঞ্ছনীয় নয়, কেউ যদি কেটেও ফেলে তাহলে কিন্তু গুনাহগার হুজুর হবে না, দশ দিনের মধ্যে হবে না। আচ্ছা, এখানে যদি এমন এমনও কথা আছে, ধরুন দশ দিনের মধ্যে আপনার চল্লিশতম দিন চলে আসছে, তখন আপনি কি করবেন,
কি করবেন?
ইসলামে তো চল্লিশ দিনের অতিরিক্ত দিন নখ রাখা যাবে না, এটা নিষেধ করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই জন্য উৎসাহ দেওয়া হয়েছে যে জিলহজ মাস শুরুর আগে আপনি কেটে ফেলুন, আর যদি কেউ কেটেও ফেলে দশ দিনের মধ্যে কোনো একদিনে তাহলেও সেই গুনাহগার হবে না, মুস্তাহাব আমল। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে, কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন কিছু দর্শকের কল আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি,
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি।
মাশাআল্লাহ,
মাদানী চ্যানেলের অনুষ্ঠান হারামাইনের পথে মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান আমাদের মাঝে নিয়ে আসার জন্য মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো, অনেক বিষয় সম্পর্কে জানতে পারবো।
জি মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে কল করার জন্য আর আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। জি, নেক্সট কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান হারামাইনের পথে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যে আজকে বিষয় নেওয়া হয়েছে অনেক চমৎকার একটি অনুষ্ঠান, অনেক ভালো লাগছে আমি দেখছি মাশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে নিয়ে সুস্থ হায়াত নসিব করুক, আপনাদের সমস্ত পেরেশানি দূর করুক। এভাবে মাদানী চ্যানেল দেখতে থাকবেন আর অন্যকেও দেখার দাওয়াত দিবেন। নেক্সট কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।
আমার নাম মোহাম্মদ ওয়াজিব আত-তারি, আমি ঢাকা থেকে বলছি।
জি,
মাদানী চ্যানেলের একটি সুন্দর প্রোগ্রাম নিয়ে এসেছে হারামাইনের পথে। প্রোগ্রামটি খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলা সবাইকে হারামাইনের পথে ডাক দেক, অর্থাৎ সাহায্য করার তৌফিক দান।
আমিন আমিন আমিন। আল্লাহ পাক আপনাকেও এবং আপনার পরিবার পরিবারের সবাইকে ওমরা করার, হজ করার, আল্লাহর ঘর জিয়ারত করার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করার সেই তৌফিক দান করুক। জি, নেক্সট কল।
আমি মোহাম্মদ সুলতান মাহমুদ ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ আলসাল, মাদানী চ্যানেলের নতুন একটি অনুষ্ঠান হারামাইনের পথে আমি দেখছি। আলহামদুলিল্লাহ, এটা থেকে অনেক কিছু জানা যাচ্ছে, জানতে পারছি। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে সাদ ও আবাদ রাখুক।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকেও বরকত দিক, আপনাকেও হারামাইনের পথে ডেকে নিক। নেক্সট কল।
আমি নাপারি বলছি চাঁদপুর জেলা শারাতে জানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ মাতাবা, হারামাইনের পথে আজকের এপিসোডে সকল মোবাইলকে ধন্যবাদ এবং স্বাগতম। রয়েছেন আমাদের লিয়াকতুল ভাই, রয়েছেন আমাদের সেলিম ভাই, রয়েছেন এবং হাসান ভাই রয়েছেন। আমি নাথকার কাছ থেকে কে হামদনাথ শুনতে চাই।
সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্ট করেছেন, মাহমুদুর রহমান ভাই আছেন, শাহ আলম ভাই আছেন ওমান থেকে দেখছেন, এরপর আরেক শাহ আলম ভাই আছেন মাশাআল্লাহ, আলমগীর ভাই আছেন, উনিও ওমান থেকে দেখছেন, এরপর শরীয়তপুর থেকেও আমাদের দর্শক আছেন মাশাআল্লাহ। একজন বলছেন যে আমারই মনের এই বাসনা, শুধু দেখবো মদিনা, এই কালামটি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ কালাম শোনানো হবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের জন্য একটি প্রশ্ন আছে, আমি শুরুতেই বলেছি, প্রশ্নটি আবারও বলছি। সেই প্রশ্নটি হচ্ছে যে জিলহজের কোন তারিখে হাজি সাহেবগণ আপনার মিনায় অবস্থান করেন? জিজুর কালাম পড়বেন? জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিজুর
রসুলনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা জবি বে রিহ সঙ্গে দর তুমারা যা সোনল লি হে চিনে কা সহারা ইয়ার সোল্লা ইহি হে এক জিনে কা সহারা ইয়ার সোল্লা বরুজে হশর মেরি ইসি ইয়াকিকি লাজ রখ লেনা বরুজে হশর মেরি ইসি ইয়াকিকি লাজ রখ লেনা
আমাদের রমজান ভাই, হজের কোনো কালাম, যেহেতু হজের ট্রান্সমিশন, হজের কোনো কালাম, মদিনার ইয়াদের কোনো কালাম যদি আপনি আমাদেরকে শোনাতেন, দর্শকরা শুনতে চেয়েছেন। জি হুজুর।
সাল্লি আলা
রাসূলিনা
হজের।
মায়ের সৌভাগ্য যদি আমি আকাপে যেতাম, হজে সৌভাগ্য যদি আমি আকাপে যেতাম, হজে সৌভাগ্য যদি আমি আবার পেয়ে যেতাম সৃষ্টি তো নয়নে আমি আবার পৌঁছে যেতাম, ও সৃষ্টি তো নয়নে আমি আবার পৌঁছে যেতাম, হাজের অনুমতি আমি আবার যদি পেয়ে যেতাম, হাজের সৌভাগ্য যদি আমি আবার পৌঁছে যেতাম, যদি আমি হজে যদি চলে যেতাম, হজে মৌসুম এসে গেছে হাজিরা প্রস্তুত যেতে, আমার হজে রসুল আমার হজে যেন কোনো উপায় হয়, রসুল হজ করার সৌভাগ্য আবার দান করো রসুল, যাওয়ার অনুমতি করো দানিয়া রসুল, চলে যাচ্ছে কাফিলার পার কাফিলা জের পানে, চলে যাচ্ছে রহমত ইয়া রসূল, মিরোয়ে গেলাম যে হাই জানে রহমত ইয়া রসূল, হৃদয় থেকে দুনিয়ার মোহ আমার তো মার রসুল যদি মর ভাগো দূরতলে কথা কে
আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হারামাইনের পথে যাওয়ার সেই সৌভাগ্য দান করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে। বিষয় নেওয়া হয়েছে জিলহজের বরকতময় আমল সম্পর্কে, বিশেষ করে প্রথম দশ দিনের বরকতময় আমল। জি সেলিম ভাই, জিলহজের আরও কিছু আমল জানবো আপনার থেকে।
জি আলহামদুলিল্লাহ, আমরা তো হাসান ভাইয়ের কাছ থেকে কিছু আলোচনা শ্রবণ করেছি। হাদিস শরীফের মধ্যে আসছে যেটা তিরমিজি শরীফের মধ্যে, প্রথমত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের চেয়ে তার কোনো পছন্দনীয় দিন
নেই
নেই। এটা বলার পর তো সুতরাং আমাদেরকে উৎসাহিত করার জন্য বলা হচ্ছে কিছু ওয়াজিফা। তার মধ্যে হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
জি
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহ।
এই চারটা ওয়াজিফা অধিক পরিমাণে পড়ার জন্য বলেছে। কেন বলেছে? যেমন ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি এই যে চারটি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে চারটি ওয়ার্ড শব্দ এটা বাক্য, এই চারটা থেকে যখন একটি পড়বে তখন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করা হবে। আচ্ছা, এটা একটা গেল। আমরা শুরুতেই কিছুক্ষণ পূর্বেই শুনেছি যে এই জিলহজ মাসের আমলকে সাতশো গুণ কি করে দেওয়া হয়,
বাড়িয়ে দেওয়া হয়।
তাহলে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন
সাতশোবার,
একবার যদি আলহামদুলিল্লাহ বলেন
সাতশোবার,
লা ইলাহা বলেন
সাতশোবার,
ঠিক একইভাবে যদি আল্লাহু আকবার বলেন
সাতশোবার।
আচ্ছা, অপর একটি রাবায়াতের মধ্যে আসছে যখন কোনো বান্দা এই চারটি শব্দ থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার
একটি যে কোনো একটি বলে,
যে কোনো একটি পড়বে,
জি,
তখন তার আমল নামার মধ্যে বৃষ্টি নেকি লিখে দিবেন,
আল্লাহু আকবার,
বৃষ্টি গুনাহ মাফ করে দিবেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মানে প্রত্যেকটা শব্দের বিনিময়ে সুবহানাল্লাহ বললে একবার আপনার আমল নামার মধ্যে বৃষ্টি নেকি লিখবেন, বৃষ্টি গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বললে একবার আপনার আমল নামার মধ্যে বৃষ্টি নেকি লিখবেন, বৃষ্টি গুনাহ মাফ করে দিবেন। ঠিক একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি একবার বলেন আপনার আমল নামার মধ্যে বৃষ্টি নেকি লেখা হবে এবং বৃষ্টি গুনাহ মুছিয়ে দিবেন। ঠিক একইভাবে যদি আল্লাহু আকবার যদি আপনি বলেন তাহলে আপনার আমল নামার মধ্যে যে বৃষ্টি নেকি লিখে দিবেন এবং বৃষ্টি গুণা মাফ করে দিবেন। এটাতে গেল। আচ্ছা, তো অপরেকটি রেবায়তের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কি?
জান্নাতের চাবি,
জান্নাতের চাবি। আর যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে একবার, তার অর্ধেক যে কিয়ামতের ময়দানে আমল মাপা হবে মিজানের পাল্লা, আপনারা মন আমল মাপবেন, যে সুবহানাল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা যেটা নিয়েছে এটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়।
সুবহানাল্লাহ,
এটা কেমন ভারী সুবহানাল্লাহ বলার দ্বারা একবার। ঠিক একইভাবে একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা যে অর্ধেক মিজানের পরিপূর্ণ হয়ে যায়, আপনার আমল নামার যেটা পাল্লা হবে কিয়ামতের ময়দানে আপনার আমলকে মাপা হবে। আপনি যদি দুনিয়ার মধ্যে বিশেষ করে এই জিলহজ মাস সবসময়তে পড়বেন, যখন খুশিসভাবে এই জিলহজ মাসে পড়বেন, আল্লাহ তাআলা চাহে তো এই বরকতময় আমল এর বরকতে কাল কিয়ামতের ময়দানে আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে।
মুখে হালকা মিজানে ভারী।
হায় হায় হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি
আব্দুল হাইবের কথা আমার নাই।
জি জি, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ,
এবং সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ।
হায় হায়,
দেখুন লিয়াকত ভাই, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সমস্ত 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে অতিবাহিত করেছেন, আমি শুরুতে একটি হাদিস শরীফ এই কারণে এনেছি, এখানে দেখেন হয়তো বা আপনি এটা ক্লিয়ার করে দিলেন। অনেক সময় আমরা নফলকে কি করি
প্রাধান্য দিই,
প্রাধান্য দিই, ফরজকে ছেড়ে দিই।
জি,
তো এটা বলার উদ্দেশ্য এটা নয় আমরা নফল ছেড়ে দিব। দেখেন মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, আমার দয়ালনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শুধু মাসুম নয়, মাসুমদের সরদার,
বেশক হক,
যিনার উসিরে আল্লাহ তাআলা সবকিছু কি করেছেন,
হক
সৃষ্টি করেছেন।
জি,
আমার আকা আলা হযরত বলছেন জমিন জামা
তোমারে লিয়ে,
মাকিন মাকা হায় হায় হায়, চুনিন চুনা
তোমারে লিয়ে,
তোমারে লিয়ে, বানে দো জাহা
তোমারে লিয়ে।
আমরা এখানে এসেছি আমার রাসূলের সাদাকায়, ওখানেও ইনশাআল্লাহ আমার রাসূলের দয়া,
ইনশাআল্লাহ করিম।
তাহলে যেখানে আমার আল্লাহ তাআলা বলেছেন এবং আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আকীদাটা বিশ্বাসটা যে সবকিছু সৃষ্টি হয়েছে কার উসিলে,
নবিয়ে পাক,
নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে নামাজ পেয়েছি ওনার উসিলে, এই যে কিছুক্ষণ পূর্বে এই যে আমরা আলোচনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে এই যে উত্তম ওয়াজিফাগুলি আমলগুলি সম্পর্কে আমরা জানতে পেরেছি আমার দয়াল নবীর সাদকায়।
বেশক বেশক,
তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে এমন ভাবে নফল ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। তখন মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনার উসিলে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ মাফ করে দিয়েছেন।
জি,
আল্লাহ তাআলা আপনার উসিলে যে পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আপনি এরপরও কেন এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করছেন, আপনার পা মুবারক ফুলে যাচ্ছে, একটু আরাম করেন, এই ধরনের কথা বলার পর তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হে আয়েশা, এভাবে ইরশাদ করলেন আফালা আকুনু আবদান শাকুরা, অর্থাৎ আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না। এই যে জিলহজ মাস আমরা পেয়েছি, দেখুন সবচেয়ে বড় উত্তম আমল হচ্ছে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। আমাদের মুসলমান বানিয়েছেন, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, জিলহজ মাস দান করেছেন, আমাদেরকে নফল ইবাদত করার সুযোগ দিয়েছেন, এই যে নেকির দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছেন, শ্রবণ করার সুযোগ দিয়েছেন। এখন আপনি আমি কতটুকু আমল করছি, আমি বলছি আপনি শ্রবণ করছেন, এখন আমাদের উভয়জনের মধ্যে আমলের জাজবা কতটুকু আসছে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যে জান্নাতের মালিক, সবকিছুর মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ফরজ ইবাদতের পরে যে দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর ওই দয়াল নবী রাত জেগে জেগে আমার মওলার শুকরিয়া আদায় করছেন, ইবাদত করছেন। তো সেই জন্য যেহেতু আমরা জিলহজ মাস পেয়েছি এবং বিশেষ করে যে হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম এবং হযরত সাইয়েদুনা ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের যে আদর্শ, কিয়ামত পর্যন্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য এটা শিক্ষণীয় আমল হয়ে গিয়েছেন, বরকতময় আমল হয়ে গিয়েছেন, যে প্রত্যেক রাতকে লাইলাতুল কদরের সমতুল্য বলা হয়েছে। তাহলে কেন শুধু শুধু আমরা এই গাফিলতির মধ্যে অলসতার মাধ্যমে গাফিলতির সাথে আমরা অতিবাহিত করবো? আমরা ইনশাল্লাহ বিশেষ করে এই চারটা ওয়াজিফা, আরো কিছু ওয়াজিফা ইনশাল্লাহ চেষ্টা করবো যদি সময় থেকে উপস্থাপন করার জন্য, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই আমলটা আসার জন্য আমার আম্বিয়া আলাইহিস সালাম আরেকটি উত্তম পন্থা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া থেকে হেফাজত করুক। কাউন্টার আমিন
আমিন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ,
এটা আমরা যদি রাখি দেখবেন আপনি অটোমেটিকলি আপনার এটা আমলটা চলে আসবে, জিকিরটা চলে আসবে। তো ইনশাআল্লাহ আমরা যদি রাখি, আলহামদুলিল্লাহ আমার আমিরের সুন্নাত রাখেন, আমাদের নিগ্রেডেশন আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের মধ্যে রাখেন, আমরাও রাখি ইনশাআল্লাহ ভালো ভালো নিয়ত সহকারে। হ্যাঁ, শয়তান ধোঁকা দিবে, রিয়া চলে আসবে, কিন্তু আমরা চেষ্টা করি, তওবা করি এবং আমল জারি রাখি, দেখবেন ইনশাআল্লাহ করিম এটা যদি আমরা রাখি। আলহামদুলিল্লাহ এটা আমার লিয়াকত ভাই মদিনা শরীফ থেকে এনেছেন, আমাকে তওবা দিয়েছেন, মাশাআল্লাহ মুবারকবাদ। তো ওইটাই বলতেছি যে ওই আমলের জজবা আসার জন্য উত্তম একটি উত্তম একটি মাধ্যম হচ্ছে আপনি কি
আপনি পড়তে পারেন, তাহলে চারটি একসাথে আদায় হয়ে যাবে। তো আপনি যত বেশি পড়বেন ততই সওয়াব পেতে থাকবেন, 70 গুণ 700 গুণ হাদিসে পাকের মধ্যে বিশারত এসেছে। তো আমরা ইনশাল্লাহ পড়ি, এই 10 দিন গুরুত্ব দিই ইনশাল্লাহ, আল্লাহ পাক চাইতো আমাদের আমল নামে অসংখ্য নেকির ভাণ্ডার হয়ে যাবে। জি হুজুর, জিল হজরে আমল
মাশাআল্লাহ। বিষয়ের মধ্যে আসছে বরকতের কথা, সে বিষয়ে ইনশাআল্লাহ কিছু উপস্থাপন করছি। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি ইনার ইলমে দ্বীনের মজলিসের মধ্যে বসে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা দিচ্ছেন, আরোপাত করছেন। হঠাৎ করে একজন সাহাবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
সাল্লাল্লাহু আলাইহি
নিজের বিষণ্ণতার কথা বলছেন।
জি,
বলছে হুজুর আমি যা পারি ইনকাম করি, ইনকাম মোটামুটি ভালো, কিন্তু ওই ইনকাম এর মধ্যে আমি বরকতটা পাচ্ছি না, এবং আমাদের ঘরের মধ্যে বিভিন্ন ধরনের পেরেশানি কাজ করছে, হাতের মধ্যে মাস শেষে কোনো টাকাই থাকছে না, মানে বরকত শূন্যতা।
জি,
আপনি এর জন্য কিছু উজিফা বলে দেন, যেহেতু বিষয়ই হচ্ছে বরকতের।
জি,
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করছেন যে ঘরে বরকতের জন্য যেটা উজিফা সেটা হলো, তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবে ডান পা দিয়ে প্রবেশ করবে, যে কোনো কাজ উত্তম কাজ ডান পা দিয়ে শুরু করা ভালো, মসজিদে প্রবেশ করলেও ডান পা দিয়ে করে।
জি,
ঘরে যখন প্রবেশ করবে ডান পা দিয়ে প্রবেশ করবে, অতঃপর যারা ঘরের বাসিন্দাগণ রয়েছে এদেরকে সালাম প্রদান করবে, এরপরে তুমি 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করে নিবে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এটা 3 বার পড়ে নিবে ইনশাআল্লাহ তাআলা। তুমি যদি এই আমলটা জারি রাখো, ধারাবাহিকভাবে করতে থাকো, ঘরের মধ্যে বরকত চলে আসবে
মাশাআল্লাহ।
এই এই কথা শুনে ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি চলে গেলেন এবং গিয়ে এটার উপর আমল করা শুরু করলেন। এভাবে কিছুদিন পরে ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবারও আসলেন।
জি,
এসে এবার দেখা গেল ইনার চেহারার মধ্যে বিষণ্ণ ভাবটা নেই, খুবই হাস্যোজ্জ্বল চেহারা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আপনার কাছে আসছিলাম ঘরের বরকতের উজিফা নিতে, দোয়া নিতে, আপনি আমাকে ঘরের কীভাবে বরকত হবে এর জন্য আমাকে উজিফা বলে দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ। বলছে হুজুর আমি ওই দিন থেকে পাত্রহিক ধারাবাহিকভাবে ওই উজিফার উপরে আমল করেছিলাম, এই আমলের উপর কী করেছি, আমল যেটা বলে দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করেছি, এর বরকতে আমার ঘরের মধ্যে এমন বরকত চলে আসছে যে ঘরের যে ভরণ পোষণ সেটা বাদ দিয়ে, সেটা করার পরে আমার কাছে যা টাকা থাকে এর থেকে আমি এখন দান খয়রাত পর্যন্ত করছি। মানে ভরণ পোষণ ছাড়াও ইনার হাতে কি এখন টাকা আছে, এক্সট্রা টাকা আছে, যেখান থেকে সে কি করছে, দান খয়রাত করছে। বলে আগে ঘরের মধ্যে আমাদের একজনের সাথে আরেকজনের বনিবনা হতো না, মরুমালিন্য ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ওই বলে দেওয়া ওয়াজিফার উপর আমল করার বদৌলতে এখন আমাদের ঘরের মধ্যে ওই পেরেশানিটা নেই, একজনের সাথে আরেকজনের খুবই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে
মাশাআল্লাহ। হাসান ভাই, এখানে আসলে একটা বিষয় হচ্ছে ইয়াকিন।
জি,
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ইরশাদাতের উপর ভরসা ছিল, বিশ্বাস ছিল যে আমার নবী বলেছেন তো এটা হবে।
জি, পাকাপোক্ত,
মানে পাকাপোক্ত। এখন আমার আপনার যদি এটা থাকে যে আচ্ছা আমল এটা করলে আচ্ছা হবে আর কি, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা আমল থেকে দূরে চলে যাই তাহলে আমাদের কিয়ামতের দিন শূন্য হাত ছাড়া আর কিছুই থাকবে না। আমার সেলিম ভাই বলেন বা হাসান ভাই বলেন অসংখ্য আমলের কথা বলছে, বিশেষ করে এই 10 দিনের, কারণ আমরা যদি এটাকে লাইটলি নিই, হালকাভাবে নিই, তাহলে দেখা যাবে যে 10 দিন এসে চলেও গেছে, আমি কিছু অর্জন করতে পারলাম না। তো এই জন্য আমরা অর্জনের জন্য পাকাপোক্ত যে ইচ্ছা বলেন বা ইয়াকিন বলেন বিশ্বাস বলেন এগুলো রাখতে হবে যে কোনো আমলের ক্ষেত্রে, দশ দিনের আমল বলেন বা ইসলামিক বিশেষ যে আমলগুলো আছে ইসলামের মধ্যে সেই আমলগুলোর কথা আপনারা চিন্তা করেন। তাহলে বিশ্বাস নিয়ে যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের এর ফলাফল আমরা দেখতে পাবো। অনেকে বলে যে আমি আমল, অনেকে আবার আমলও করে কিন্তু রেজাল্ট পায় না, কেন পায় না, বিশ্বাসটা করে না
জি,
বা খামখেয়ালির মধ্যে সেই আমলগুলো করে
জি।
তো ইখলাস প্রয়োজন আমলের মধ্যে, কেননা ইখলাসই হচ্ছে আপনার আমলের কবুলিয়তের পূর্ব শর্ত বা শর্তই হচ্ছে ইখলাস। আপনার যদি একনিষ্ঠতাই না থাকে তাহলে আপনার ওই আমল কবুল করতে হবে
জি।
জি হাসান ভাই, ঘরে খুব সুন্দর প্রবেশ করার এবং শান্তি আসার খুব সুন্দর আমল বললেন।
এটার সাথে আরেকটা রিলেটেড যেটা আছে সেটা হচ্ছে ওই বান্দার জবান, জবানটা কিন্তু ওইরকম হইতে হবে, ওইটা সাহাবী রসুল ছিল ইনার জবানটা ওইরকম ছিল, যার কারণে আমলটা যখন করছে সেটা একটা পরিপূর্ণতা কি করছে, লাভ করছে
জি।
হ্যাঁ, তো একনিষ্ঠতাও দরকার, একনিষ্ঠতা যখন আপনার অন্তরে চলে আসবে তখন জবানটাও কি হয়ে যাবে, ওইরকম হয়ে যাবে। আমাদের মাজহাব চারটা, তার মধ্যে চতুর্থ মাজহাব যেটা হাম্বলি মাজহাব, হাম্বলি মাজহাবের ইমাম হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি একদিন সফরে বের হলেন। তো পথিমধ্যে যখন সন্ধ্যা হয়ে গেল ইনি চিন্তা করছে যে শীতও পড়ছে আবার সন্ধ্যা হয়ে গেছে, আমি যদি কোনো একটা উষ্ণ জায়গায় বসতে পারতাম, একটু আলোও থাকতো তাহলে উষ্ণতা অনুভব হতো, পাশাপাশি কিতাবাদিও অধ্যয়ন করতে পারতাম। আর এই চিন্তা করে ইনি সামনের দিকে অগ্রসর হলেন, দেখলেন একটা জায়গা থেকে কিছু আলো আসছে, ওইটার উদ্দেশ্যে ইনি রওনা দিলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে একজন কারিগর আপনার রুটি বানানোর জন্য আপনার আগুন জ্বালাইছে, আপনার কুণ্ডলির মধ্যে কি করছে, আগুন জ্বালাইছে, ওইখান থেকে আলো আসছে। ইনাকে গিয়ে বলতেছে যে আমি এক জায়গায় যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে আসছে, আপনি আমাকে যদি এখানে একটু বসার ব্যবস্থা করে দিতেন তাহলে উষ্ণতা অনুভব হতো, পাশাপাশি আমি একটু কিতাবাদি পড়তে পারতাম। তো কারিগর বলছে আমার তো কোনো টেনশন নাই, আমি আমার কাজ করবো, আপনি আপনার কাজ করেন, আপনি পাশে বসে থাকেন। এখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বসে কিতাবাদি অধ্যয়ন করছেন, হঠাৎ করে ইনি শুনতে পেলেন যে গুনগুন কিছু আওয়াজ আসছে, কোত্থেকে আসলো কোত্থেকে আসলো, ইনি খুঁজতেছে আওয়াজের। আপনার দেখলেন যে ওই কারিগর যে ছিল সে গুনগুন করে করে কিছু একটা বলতেছে, দেখতেছে খামিল যেগুলো ছিল রুটি বানানোর, খামিলগুলো থেকে রুটির আকৃতি দেওয়ার জন্য গুলগুল যখন করলো তখন তিনি কিছু একটা পড়লো, এটাকে যখন আবার রুটির আকৃতি দেওয়ার জন্য বেললো তখনও কিছু পড়ছে, ওই রুটির আকৃতি যখন কুণ্ডলির মধ্যে দিল তখনও কিছু পড়ছে, কুণ্ডলি থেকে যখন রুটিটা শেখে যখন বের করলো তখনও কিছু একটা পড়ছে,
মাশাআল্লাহ।
তো একে জিজ্ঞেস করছে যে আপনি বারবার কি পড়তেছেন, দেখা গেলো আপনি এ কাজের মধ্যে বিরত বারবার কিছু একটা আপনি পড়তেছেন, কি পড়তেছেন আমাকে একটু করে বলেন। তখন ওই যে কারিগর ছিল এ বলতেছে যে আমি ছোটবেলায় একজন আল্লাহর বলির মজলিসের মধ্যে বসেছিলাম
জি,
ইনি আমাকে বলেছে বেশি পরিমাণে ইস্তেগফার করতে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ সেটা পাঠ করতে, এটা অনেক ফজিলত আছে, আমাকে এই কথা বলেছিল। এরপর থেকে সেটা আমি অন্তরের মধ্যে কি করেছি, গেঁথে নিয়েছি। এরপর থেকে ছোটবেলা থেকে আমি কি করছি, আমল শুরু করছি, আমি প্রায় সময় ইস্তেগফার করি, আমার যে কোনো কাজে আমি আপনার অবসর হয়েছি বা কাজ করছি আমি ইস্তেগফার মুখের মধ্যে জারি রেখেছি। এর দরুন কি হয়েছে যে আমার জবান সেটা এমন হয়ে গেছে আমি যে দোয়া করি সেটা সাথে সাথে কবুল হয়ে গেছে।
সুবহানাল্লাহ,
বলতেছে আমার একটা আফসোস থেকে গেছে, বলে কি, বলতেছে আমি অনেকদিন ধরে দোয়া করছি যে এই জমানার যিনি ইমাম, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে যদি দেখা হয়ে যেত আমি ইনার হাতের মধ্যে একটা চুমা দিতাম, ইনার থেকে কিছু ফয়েজ বরকত নিতাম, কিন্তু অনেকদিন হয়ে গেছে আমি কাজের জন্য কোথাও বেরো হইতে পারতেছি না এবং ইনারও কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না, এটা আমার খুবই আফসোস লাগতেছে যে আমার এই দোয়া কবুল হচ্ছে না কেন, বলতেছে। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই ইনাকে বলতেছে আপনার ওই ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা আপনার এই দোয়াও কবুল করে নিয়েছেন, আমি আহমদ বিন হাম্বল আজকে আপনার দোয়ারের মধ্যে হাজির হয়ে এসেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার জীবনের মধ্যে দেখা যায় যে কখনো 100 বার কখনো 70 বার কি করতেন, ইস্তেগফার করতেন। এটা হচ্ছে বান্দাদের জন্য একটা কি আপনার শিক্ষা, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ছেন আশেপাশে তো সাহাবাগণ ছিল, ইনারা তো দেখতেছে যে কি পড়ছে কি পড়ছে, ইনারা তো জিজ্ঞেস করবে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি পড়ছেন আমাদেরকে একটু বলে দেন, আমরা সেটা কষ্টের সাথে পড়বো। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে সেটা কি হয়েছে, প্রচার প্রসার হয়েছে। ঠিক তেমনি আমরাও যদি ইস্তেগফার করি, ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আর এটা তো জিলহজ মাসের যে 10 দিন এটা কিন্তু খুবই উত্তম দিন, কেননা এই দিনগুলোতে পবিত্র মক্কায় মুকাররমার মধ্যে অসংখ্য আল্লাহ তাআলার নেককার বান্দা কিন্তু হাজির আছে, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কি করছে, আপনার ওই পরিবেশটাকে মুখরিত করে ফেলেছে। অনেক বান্দা সেখানে কি হয়ে যাবে, মাগফিরাতের সুসংবাদ পেয়ে যাবে। তো আমরাও যদি এই দিনগুলোর মধ্যে এমনি আল্লাহ তাআলা খুশি, কারণ এই দিনের মধ্যে অনেকগুলো আল্লাহ তাআলার বান্দা সেখানে হাজির দিয়েছে, আল্লাহ তাআলার তাওয়াফ করছে, আমরাও যদি এই দিনগুলোর মধ্যে বেশি পরিমাণে ইস্তেগফার করি, নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করতে থাকি, ইনশাআল্লাহ তাআলা মাগফিরাতের সুসংবাদও পেয়ে যাব, পাশাপাশি জবান যখন আমাদের উত্তম হয়ে যাবে আমাদের দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুন্দরভাবে হাসান ভাই আমাদেরকে আমলের কথা বলেছেন, বরকতময় আমলের কথা বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ইস্তেগফারের দিকে উনি আমাদেরকে মনোনিবেশ করেছেন, ইস্তেগফার আমাদের বেশি বেশি করা চাই। আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া 72 যে নেক আমল আমাদেরকে দিয়েছেন, সেখানেও ইস্তেগফার বা যেটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটার ধারাবাহিকতা করার ব্যাপারেও আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই 10 দিন এবং প্রতিদিন আমরা এই ইস্তেগফার করার চেষ্টা করব। অনেক দর্শক আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, একজন দর্শক বলছেন চট্টগ্রাম থেকে, উনি দোয়ার জন্য চেয়ে বলেছেন এবং একটি কালামও শুনতে চেয়েছেন, বুলাল ফির মুঝে শাহে বাহরোবার মদিনে মে। আচ্ছা, একজন দর্শক রাজশাহী থেকে মেসেজ পাঠিয়েছেন, উনি আমাদেরকে মোবারকবাদ জানিয়েছেন এবং একটি কালাম শুনতে চেয়েছেন, আমায় মদিনায় ডেকে নাও না, মদিনী মদিনে বলে, এটাই হয়তো শুনতে চেয়েছেন। আরেকজনও রাজশাহী থেকে মেসেজ পাঠিয়েছেন, উনি আমাদেরকে মোবারকবাদ জানিয়েছেন এবং এটাও বলেছেন যে একটা কথা না বললেই নয়, মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যে মাদানী চ্যানেলের তুলনা শুধু মাদানী চ্যানেল, উনি এভাবে বুঝিয়েছেন। মাদানী চ্যানেল আমাদের জীবন পরিবর্তন করার এক নতুন উদ্দীপনার আলো, এটাই হয়তো বুঝিয়েছেন উনি। তো মাদানী চ্যানেলের প্রশংসা করেছেন, আল্লাহ পাক আপনাকে বরকত দিক, আপনাকে স্বাদ ও আবাদ রাখুক, আপনার নেক সুস্থ হায়াত কামনা করছি। অপরকেও এভাবে দেখার দাওয়াত দিন ইনশাআল্লাহ, আপনার মাধ্যমে অন্য কেউ নেকির দাওয়াত শেখার বা নেকির দাওয়াত দেওয়ার জজবা পাবে। আরেকজন শাহেদ নূর আত্তারি ভাই চট্টগ্রাম থেকে উনি মেসেজ পাঠিয়েছেন, উনি বলছেন যে মন চায় যেতে মদিনা, দেখবো শাহে মদিনা। যে কালামগুলো বলছি 2-3 লাইন করে আমাদেরকে শুনিয়ে দেবেন, যেহেতু টাইমও প্রায় শেষের দিকে। জি স্যার, জি রমজান ভাই।
বুলালো ফির মুঝে শাহে বাহরোবার মদিনে মে, বুলালো ফির মুঝে শাহে বাহরোবার মদিনে, সাদত দে আকা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে। প্রশ্ন আজকের ছিল যে জিলহজ মাসের কোন তারিখে হাজি সাহেবগণ মিনায় অবস্থান করেন। অনেকেই আমাদেরকে
জি
পাঠিয়েছেন উত্তর, কিন্তু একজন দর্শকের উত্তরই সঠিক আমাদের কাছে পৌঁছেছে। তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল খায়ের আত্তারি ভাই, মাশাআল্লাহ উনি সঠিক উত্তর দিয়েছেন। তো সঠিক উত্তর হচ্ছে আটই জিলহজ। সঠিক উত্তর হচ্ছে আটই জিলহজ হাজি সাহেবগণ মিনায় অবস্থান করেন।
ওই আরাফাতের যেটা নয় জিলহজ সেটাকে মনে করে মানে
অনেকে একটু গোলায় ফেলে, অনেকে আমাদেরকে নয় জিলহজেরটাই উত্তর দিয়েছে। আসলে অনেকে এটা গোলায় ফেলেন। যাই হোক, প্রথমে মিনায় যেতে হয়, এরপর আরাফায় যায়, এরপর বাকি যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পাদন করে হাজি সাহেবগণ। তো আজকের প্রশ্নের উত্তর হচ্ছে যে হাজি সাহেবগণ জিলহজের 8 তারিখ মিনায় অবস্থান করেন। আল্লাহ করিম আমাদের সবাইকেও মিনা দেখার, মিনায় অবস্থান করার সেই তৌফিক দান করুক। আজকের বিষয় নেওয়া হয়েছে বরকতময় আমল। জিউজুর টাইমও প্রায় শেষের দিকে, সেলিম ভাই আর কি
শেষদিকে আমাদেরকে শেষের দিকে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা আশিকুর রসুল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। তো আশিকুর রসুলের অন্যতম আরেকটি যে সে যে আশিকা রয়েছে সেটা বোঝা যায়, সেটা হচ্ছে দরুশ্বরী পাঠ করার মাধ্যমে। এই মাসটা হচ্ছে যেহেতু এই মাসও পেয়েছে আমার দয়াল নবীর সাদকে, তো বাকি যে আমলগুলি হয়েছে এর পাশাপাশি যদি আমরা পারি অধিক পরিমাণে দরুশ্বরী পাঠ করি। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন, আউলা নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা, অর্থাৎ দুনিয়ার মধ্যে যে অধিক পরিমাণে দরুশ্বরী পাঠ করবে কেয়ামতের ময়দানে সে আমার সবচেয়ে বেশি নিকট হবে, খুব কাছে হবে। তো সেই জন্য আমরা কেন চাই, সবাই চাই আমার দয়াল নবীর যে নিকটবর্তী হওয়ার জন্য। তো একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার পাওয়ার প্রত্যাশা আমরা সবাই, প্রত্যেক আশিক রসুল চাই। তো একটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার পাওয়ার জন্য যে কোনো দরুশের অধিক পরিমাণ আপনি পড়তে পারেন, আপনি চাইলে এই দরুশরীফটাও পড়তে পারেন। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দরুশরীফ পাঠ করবে সে স্বপ্নে আমার জিয়ারত লাভ করবে, এবং যে ব্যক্তি স্বপ্নে যুগে আমাকে দেখেছে সে আমাকে কিয়ামতের দিনও দেখবে, আর যে ব্যক্তি আমাকে কিয়ামতের দিন দেখে নিবে আমি তার জন্য সুপারিশ করব, আর যাকে আমি সুপারিশ করব সে হাউজে কাউসারের পানি পান করবে, আর তার শরীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকের উপর হারাম করে দিবে।
সুবহানাল্লাহ।
আসুন আমরা ওই বরকতময় দরুশরীফ শ্রবণ করে নিই, খুব সহজ, যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আমল করব। সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, একটু থেমে থেমে, অনেক সময় যে একসাথে পড়লে সেটা আমাদের সুযোগ হয় না, মানে পড়াটা আসে না, তো আমি থেমে থেমে পড়ার জন্য চেষ্টা করছি। আবার খেয়াল করি, আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদ ওয়া আলা কবরিহি ফিল কুবুর। আমরা যদি ইনশাআল্লাহ এই দুরুদ শরীফ যদি এই জিলহজ মাসে বিশেষ করে কেন্দ্র করে অন্তত যে 72 নেক আমল রিসালের উপর আমল করার নিয়তে 300 যদি পাঠ করি
ইনশাআল্লাহ
তাআলা, যেহেতু আমার রাসূল বলেছেন এই দুরুদ শরীফ যে পাঠ করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিয়ারত দ্বারা ধন্য করবেন। তো আমরা তো প্রত্যাশী এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভাগ্যের মধ্যে নসিবের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করে দিক। ওই কারণে আমার শেখ তরিকাত আমিরা আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষাও দিচ্ছেন, তরবিয়তও দিচ্ছেন, জাজবাও দিচ্ছেন, ওনার কালামের মাধ্যমেও প্রকাশ করছেন, যেহেতু সময় কম নাহলে ওনার কালামটা পড়ে শোনাইতাম যে কীভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত যে দাওয়াত ইসলাম আমাদেরকে দিয়েছেন ওই দাওয়াত ইসলামের পথে মতে, যে মাসলাকা আলা হযরতের দেখানো পথে মতে যেটা আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওই মোতাবেক আমাদেরকে চলার আমল করার তৌফিক দান।
আমিন আমিন আমিন। দর্শক, আরেকটা বিষয়ের দিকেও আমি লক্ষ্য করব বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। এই 10 আমরা কোরআনে পাকের বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করি, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু ক্যাপাবিলিটি আছে, আমরা কোরআনে পাকের আয়াত এর অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ কনজুল ইমান এর বাংলা অনুবাদ আছে আমাদের, এটা আমরা পড়তে পারি, বা নুরুল ইরফান
জি
এটার বাংলা আমাদের কাছে আছে, নুরুল ইরফানই তো
জি, নুরুল ইরফান
জি, নুরুল ইরফান এটার বাংলা আমাদের মাকতাবাতুল মদিনা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, মাকতাবাতুল মদিনায় হার্ড কপি আছে। তো এদিক সেদিকের আমরা এদিক সেদিকের কোরআনে পাকের বাংলাটা না পড়ে আমরা মাকতাবাতুল মদিনা, যেহেতু আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা আমাদেরকে অথেন্টিক বিষয়টাই প্রদান করে, অথেন্টিক যেটা বা যেটাতে কোনো সন্দেহের গুঞ্জাইশ নেই সেই বিষয়টা আমাদেরকে প্রদান করে থাকে। তো কনজুল ইমানের
ফরজটা যেন আমরা ধরে রাখি, দেখবেন ইনশাআল্লাহ নফল অটোমেটিকলি আমাদের আমল হয়ে যাবে
ইনশাআল্লাহ। তো কোরআনে পাকের তিলাওয়াত এই বেশি বেশি করা চাই, বিশেষ করে এই 10 আমলের মধ্যে কোরআনে পাকের তিলাওয়াতটা রাখা উচিত। আমাদের অনেক ভাই বোনরা আছে যে কোরআনে পাক অনেকে এখনও পর্যন্ত পড়তে পারে না, দেখা যায় যে হয়তো বা ছোটোকালে পড়েছে, বড় হতে হতে সেটা ভুলে গিয়েছে, বা চক্ষু লজ্জার কারণে আমরা কোনো হুজুরের কাছে যাই না বা শিখি না। তো আলহামদুলিল্লাহ কোরআনে পাক কেউ যদি বড় হয়ে যাওয়ার পরে আল্লাহ না করুক যদি ভুলে যান বা এখন শিখতে চাচ্ছেন কোথায় যাবেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটা ব্যবস্থা করে দিয়েছে, প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা কোর্স বিভিন্ন জায়গায় দাওয়াত ইসলামী করে থাকেন। এছাড়া আপনারা যদি অনলাইনে করতে চান, ফয়জান অনলাইন একাডেমি আছে আমাদের, সেখান থেকেও আপনারা কোরআনে পাকটা শিখতে পারেন। তো শিখুন, যারা এখনও যাদের ল্যাকিংস আছে শিখুন, শিখে পড়ুন, আর যারা পড়তে পারেন আলহামদুলিল্লাহ মাখরাজ, সঠিক মাখরাজের সাথে আমি বলবো যে প্রত্যেক দিন কমপক্ষে 3 আয়াত হোক, 10 আয়াত হোক, যার যতটুকু সক্ষমতা আছে আপনারা পড়ার চেষ্টা করবেন আয়াতের অর্থ সহকারে। আল্লাহ করিম আমাদের সবাইকে শুরু থেকে এ পর্যন্ত যে যে আমলের বিষয়ে আমরা শুনেছি, ইস্তিগফার, দরুদে পাক, নফল নামাজ, নফল রোজা, কোরআনে পাকের তিলাওয়াত, এই বিষয়গুলো আমরা যেগুলো শুনেছি এগুলোর উপর ইনশাল্লাহ আমরা সবাই আমল করবো। দেখতে দেখতে অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তো এই 10 দিনব্যাপী ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া প্রতি রাতে আমার এই অনুষ্ঠানের পরপরই মাদিনী মুজাকারাই তশরিফ আনবেন, আমাদেরকে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জানাবেন, ইসলামের আহকাম সম্পর্কে জানাবেন, কুরবানির আহকাম সম্পর্কে জানাবেন, হজের মাসলা মাসাইল আমাদেরকে জানাবেন। আজকে এতটুকু ইনশাআল্লাহ, আগামীকাল আবারও এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হবো। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ইয়া রাব্বে মুস্তাফা আমারে হজে যা কোনা এসে যেন দেখি দু চোখে তোমার কাবা।